শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শিরক আল উলুহিয়্যার তৃতীয় প্রকার হল শিরক আত তাআহ অথবা শাসনের ক্ষেত্রে শিরক। এখানেও শিরকের অর্থ হল কারো বা কিছুর এমনভাবে আনুগত্য করা যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما امروا الا ليعبدوا الها واحدا لا اله الا هو سبحانه عما يشركون। তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসীহকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, তারা যে শরীক করে তিনি তার থেকে পবিত্র। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার গলায় একটি ক্রুশ ছিল। তিনি ইসলাম গ্রহণের পূর্বে খ্রিস্টান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা তাওবারে আয়াত তিলাওয়াত করলেন। আদি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তো ধর্মযাজক আর সন্ন্যাসীদের ইবাদত করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তারা তা করেছিল। ধর্মযাজক আর সন্ন্যাসীরা ওই জিনিসকে বৈধ করেছিল যে আল্লাহ অবৈধ করেছেন, আর তারা ওই জিনিসকে অবৈধ করেছিল যা আল্লাহ বৈধ করেছেন, আর ইহুদি খ্রিস্টানরা তাদের অনুসরণ করেছিল। আর অনুসরণ করার মাধ্যমে তারা প্রকৃতপক্ষে ধর্মযাজক ও সন্ন্যাসীদের ইবাদত করেছিল। হারাম ও হালালের বিষয়ে আনুগত্য করা হলো ইবাদত। ইমাম ইবনু তাইমিয়াহ তার মজমু আল ফাতাওয়ার সপ্তম খণ্ডে এ আয়াত নিয়ে অনেক আলোচনা করেছেন। তিনি বলেছেন, ইহুদি খ্রিস্টানরা জানত যে আল্লাহ যা হারাম করেছেন সেটা তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীরা হালাল করেছে, আর মহান আল্লাহ যা হালাল করেছেন সেটা তারা হারাম করেছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা জানত যে ধর্মযাজক ও সন্ন্যাসীরা আল্লাহর দিনকে বদলে ফেলেছে, তবুও তারা ধর্মযাজক ও সন্ন্যাসীদের অনুসরণ করেছে। যদিও তারা এই ধর্মযাজক ও সন্ন্যাসীদের উদ্দেশ্যে সিজদা করেনি, কিন্তু এই আনুগত্য অনুসরণের মাধ্যমে তারা শিরক করেছে। কেউ যখন হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে তখন তা আল্লাহর বিধানের পরিবর্তে নতুন বিধান প্রণয়ন করা হয়। এটা জানা সত্ত্বেও এই ধর্মযাজক ও সন্ন্যাসীদের অনুসরণ করা শিরক, যদিও তাদের উদ্দেশ্যে সিজদা করা হয়নি। যারা অন্ধভাবে কথিত আলিম ওয়ালি কিংবা ইমামদের অনুসরণ করে, যার ফলে এই মানুষেরা তাদের জন্য হালাল হারামের বিধানের উৎসে পরিণত হয় এবং এই বিধান আল্লাহ নাজিলকৃত বিধান থেকে আলাদা কিছু হয়, সে শিরক করল, সে তাদের ইবাদত করল। আমি বর্তমান সময়ের জন্য ইমাম ইবনু তাইমিয়ার বক্তব্যকে কিছুটা পরিমার্জিত করে বলবো, যে ব্যক্তি গণতন্ত্র কিংবা অন্য কোনো মানবরচিত আদর্শ কিংবা নিয়মের ভিত্তিতে বিধান প্রণয়ন করে, অর্থাৎ হালাল বা হারাম ঠিক করে, এবং সে জানে যে সে আল্লাহর দিনকে পরিবর্তন করছে, সে শিরক করছে। প্রকৃতপক্ষে সে গণতন্ত্র কিংবা অন্য কোনো মানবরচিত আদর্শের ইবাদত করছে। সে এসব আদর্শ ও নিয়মের অনুসরণ করার মাধ্যমে শিরক করেছে, যদিও সে গণতন্ত্র কিংবা মানবরচিত আইনের কাছে দোয়া করে না কিংবা সিজদা করে না। এটি হলো এই বিষয়ে ইমাম ইবনু তাইমিয়ার বক্তব্যের সারাংশ। দার্শনিক ও মডার্নিস্টরা তাদের নিজ চিন্তা ও যুক্তিকে প্রাধান্য দিয়ে কুরআন ও সুন্নার বক্তব্য প্রত্যাখ্যান করে। তারা কুরআন ও সুন্নার উপর তাদের আকল এবং চিন্তাকে প্রাধান্য দেয়। তাদের যুক্তি আর মনের মাপকাঠিতে তারা কুরআন ও সুন্নার বিচার করে। এ ধরনের লোকেরা আল্লাহর পরিবর্তে নিজেদের আকল এবং বিচার বুদ্ধির ইবাদত করে, যদিও তারা এগুলোর প্রতি রুকু সিজদা করে না। শাসনের ক্ষেত্রে শিরকের কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। প্রথমে, এমন কোনো লোকের কথা চিন্তা করুন যে মনে করে অন্য কোনো আইন আল্লাহর আইনের চেয়ে উত্তম। এই লোক মুশরিক, সে শিরক আকবার করল। তার অবস্থান কুরআনের সুস্পষ্ট আয়াতের সাথে সাংঘর্ষিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন।
তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম? সূরা আল মাইদা 50। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সূরা আত-তিন 8। এগুলো আসলে রেটোরিক্যাল প্রশ্ন। মহান আল্লাহ এ প্রশ্নগুলোর মাধ্যমে আমাদেরকে সত্য জানিয়ে দিচ্ছেন। শাসনের ক্ষেত্রে শিরকের দ্বিতীয় প্রকার হলো
এমন কোনো ব্যক্তি যে মনে করে আল্লাহ যে আইন নাজিল করেছেন সেটা ছাড়া অন্য কোনো আইন দিয়ে শাসন করা জায়েজ। লক্ষ্য করুন, সে অন্য আইনকে আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করছে না, সে কেবল মনে করছে যে অন্য আইন দিয়ে শাসন করা জায়েজ। এ ব্যক্তিও শিরক আকবর করল। কেন? কারণ আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে শাসন করা নিষিদ্ধ। এটি কোরআনের আয়াত, রসুলের হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত। শাসনের ক্ষেত্রে শিরকের তৃতীয় প্রকার হল কোরআন এবং সুন্নাহতে যা এসেছে তার বদলে অন্য কোনো আইন বা শরিয়াহ প্রণয়ন করা, মনে করা যে আইন দিয়ে বিচার করা জায়েজ কিংবা এ আইন আল্লাহর আইনের সমকক্ষ কিংবা তার চেয়ে উত্তম। এটিও শিরক আকবর। আল্লাহ যে আদেশ দিয়েছেন সে তা লঙ্ঘন করে নিজে আইন প্রণয়ন করল। চতুর্থ প্রকার হল আল্লাহর আইনের বদলে অন্য আইন দিয়ে শাসন করা, শাসককে স্বেচ্ছায় মেনে নেয়া কিংবা তার আনুগত্য করা। যে এমন করল সেও শিরক করল। স্বেচ্ছায় বুঝে শুনে এমন কারো শাসনকে মেনে নেওয়ার অর্থ তাকে কোরআন এবং সুন্নার উপরে স্থান দেয়া। আল্লাহর আইনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা, মানবরচিত আইনকে আল্লাহর আইনের সমকক্ষ কিংবা এর চেয়ে উত্তম ভাবা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। সূরা আল মাঈদা 44। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতু আ'মালাহুম। তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। সূরা মুহাম্মদ 9। এ বিষয়ে আরও অনেক লম্বা আলোচনা করা সম্ভব, তবে আমি এখানে সংক্ষেপে আলিমদের আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। শাসনের ক্ষেত্রে শিরকের আলোচনায় একটা বিষয়ের দিক খেয়াল রাখা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ইমাম ইবনে তাইমিয়াহ এবং শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর কিছু উদ্ধৃতি পড়েই মানুষকে এলোপাথারি কাফির বা মুশরিক বলতে শুরু করে। আল্লাহ চাইলে আমার এ ব্যাপারে একটি বই লেখার ইচ্ছা আছে, তবে আমি এখানে সংক্ষেপে বলছি। পশ্চিমে অবস্থান করা মুসলিমদের অনেক সময় কিছু বিশেষ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যেমন কেউ চরম অর্থনৈতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য আদালতের কাছে গেল, অথবা কেউ তার সন্তানের কাস্টডি পাওয়ার জন্য আদালতের কাছে যেতে বাধ্য হল। এমন অবস্থায় যদি তার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে এবং সে কেবল বাধ্য হয়ে এবং চরম দুর্বিষহ বিপর্যয় থেকে নিজের অধিকার রক্ষা করতে আদালতে দ্বারস্থ হয়, তাহলে পশ্চিমে থাকা কোনো মুসলিম এমন করলে তাকে মুশরিক বলা যাবে না। তবে মনে রাখবেন, এটা শুধু এমন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য যখন ভয়ঙ্কর কোনো দুর্যোগ, মারাত্মক পর্যায়ের কোনো বিপদ তার উপর এসেছে এবং সে কেবল তার শারীরিকভাবে বৈধ অধিকার রক্ষার জন্য আদালতে দ্বারস্থ হয়েছে। যেমন সোশ্যাল সার্ভিস কারো সন্তান ছিনিয়ে নিচ্ছে, সে জানে তার সন্তানকে যদি সোশ্যাল সার্ভিস নিয়ে যায় তাহলে সে কাফির হিসেবে বেড়ে উঠবে। সে কেবল তার সন্তানকে ফেরত চায়, দিনের উপর বড় করতে চায়, অভিভাবক হিসেবে তার অধিকার রক্ষা করতে চায়। তার মধ্যে তাগুতকে অস্বীকার এবং এক আল্লাহর উপর বিশ্বাসের ঈমান পুরোপুরি আছে। এমন অবস্থায় সে যদি বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হয় তাহলে তাকে মুশরিক বলা যাবে না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইয়্যিবিনের চুক্তি, যা হিলফুল ফুজুল নামে পরিচিত, এর সাক্ষী ছিলেন। তিনি এই চুক্তির প্রশংসা করেছিলেন। এ চুক্তির নাম নেওয়া হয়েছে তাইয়িব থেকে, যার অর্থ ভালো বা কল্যাণ। যারা এই চুক্তি করেছিল তাদেরকে মুতাইয়্যিবিন উপাধি দেওয়া হয়েছিল। এই চুক্তি হিলফুল ফুজুল নামেও পরিচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাহিদতু মা উমুমতি হিলফুল মুতাইয়্যিবিন فما احب ان انكثه وان لي حمر النعام। এ চুক্তি হয়েছিল নবুয়তের আগে। তিনি এ চুক্তির সময় উপস্থিত ছিলেন, এর প্রশংসা করেছিলেন। এ চুক্তি অনুষ্ঠিত হয়েছিল ইবনু জাদানের ঘরে, বনু হিশাম এবং বনু জাহরাহ গোত্রের মধ্যে। এই চুক্তির বিষয়বস্তু কী ছিল? বঞ্চিত ও মজলুমদের অধিকার রক্ষা করা এবং তাদের ন্যায্য প্রাপ্য তাদের ফিরিয়ে দেওয়া। এই চুক্তির মাধ্যমে কিছু আইন তৈরি করা হয়েছিল যেগুলোর মাধ্যমে মানুষের মধ্যে বিচার করা হতো। মানুষের মধ্যেকার দ্বন্দ্ব ও মোকদ্দমা নিষ্পত্তিতে আইনগুলো ব্যবহার করা হতো এবং মানুষ এই ফয়সালা মেনে নিতে বাধ্য ছিল। কিন্তু কেউ একথা বলতে পারবে না যে জাহিলিয়াতের যুগে এই চুক্তি সংগঠনের সময় উপস্থিত থাকার মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগুতের আইনকে মেনে নিয়েছিলেন, বা পরবর্তী সময় এই চুক্তি প্রশংসা করার মাধ্যমে তিনি তাগুতের আইনের স্বীকৃতি দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যে আবিসিনিয়ায় আন-নাজ্জাশির আদালতে গিয়েছিলেন সেটা কি জোরপূর্বক ছিল? না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মক্কায় ফেরত যাওয়ার সুযোগ ছিল, তাদের উপর কোনো জোর জবরদস্তি ছিল না। সাহাবি আল হাজ্জাজ ইবন আল্লাত আসসুলামি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আরও স্পষ্ট। এই সাহাবি ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী। খাইবারের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তিনি কিছুদিনের জন্য মক্কায় থাকতে গেলেন। মক্কায় তার অনেক সম্পদ ছিল। তার উদ্দেশ্য ছিল কিছুদিন কুরাইশের মাঝে অবস্থান করে তাদেরকে নরম করা, তারপর তার সম্পদ ফিরিয়ে আনা। অর্থাৎ তার নিজস্ব সম্পদ মক্কা থেকে ছাড়িয়ে আনার জন্য তাকে কুরাইশের নেতাদের কাছে গিয়ে কিছু নরম কথা বলতে হবে। এমনকি সাহাবি আল হাজ্জাজ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এও বলেছিলেন যে কুরাইশদের মন জেতার জন্য তাকে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু কটু কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আসলে এই ব্যাপারে আরও অনেক আলোচনা করা যায়। এটা একটা সম্পূর্ণ বই লেখার মতো আলোচনা। এ বিষয়ে দুটি মত আছে, সেগুলো নিয়েও আরও অনেক কথা বলা যায়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাকে তাগুতের আদালতে বিচার চাইতে যেতে উৎসাহিত করা নয়। আমি এমন কিছু বলছি না, আমি শুধু বিশেষভাবে অত্যন্ত গুরুতর কিছু ব্যতিক্রমের কথা বলছি। আমি এমন অবস্থার কথা বলছি যখন ব্যক্তির অন্তরে পরিপূর্ণ ঈমানের বুঝ থাকে, তাওয়াগীতের প্রতি ঘৃণা থাকে এবং তার অধিকার ছিনিয়ে নেওয়ার ফলে সে চরম ও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয় এবং তাগুতের আদালতে যাওয়া ছাড়া অধিকার আদায়ের তার আর কোনো উপায় থাকে না। এক্ষেত্রে কোনো কোনো পরিস্থিতি দরুরাহ বা একান্ত প্রয়োজন হিসেবে গণ্য হবে, তা নিয়ে ঢালাওভাবে কিছু বলা যাবে না। এ ধরনের ব্যতিক্রমী ক্ষেত্রগুলোতে প্রত্যেক পরিস্থিতির ফলে সৃষ্ট বিপদ ও বিপর্যয়কে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে এবং খুব বড় ধরনের কোনো বিপদ হতে হবে। সাধারণ যে কোনো সমস্যা বা বিপদের ক্ষেত্রে এভাবে চিন্তা করা যাবে না। একই সাথে এটাও শর্ত যে ওই ভয়ানক মোকাবেলার জন্য তাগুতের আদালতে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। যদি ভয়ানক বিপদ তাগুতের আদালতে না গিয়ে কোনোভাবে মোকাবেলা করা যায় তাহলে আদালতে যাওয়া যাবে না। সবর করুন, আল্লাহর কাছে প্রতিদান চান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক 2। তবে অন্য সব রাস্তা যদি বন্ধ হয়ে যায় এবং ব্যক্তির অন্তরে যদি পরিপূর্ণ ঈমানের বুঝ থাকে, তাওয়াগীতের প্রতি ঘৃণা থাকে এবং তার অধিকার ছিনিয়ে নেওয়ার ফলে সে চরম ও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়, তাহলে সে বাধ্য হয়ে তাগুতের আদালতে গেলে তাকে মুশরিক বা কাফির বলা যাবে না। মাস কয়েক আগে কিছু ভাই আমার সাথে যোগাযোগ করলেন। তাদের পরিচিত এক ভাই তার মেয়ের কাস্টডি পাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। তিনি এমন এক মহিলার কাছ থেকে নিজের মেয়ের কাস্টডি পাওয়ার জন্য লড়ছিলেন যে কাস্টডি পেলে নিশ্চিত মেয়েকে কাফির হিসেবে বড় করবে। নিজের মেয়ের কাস্টডি পাওয়ার জন্য আদালতে যাওয়ার কারণে এই ভাইকে তাদের পরিচিত আরেক ভাই কাফির বা মুশরিক বলছিল, আর এক্ষেত্রে দলিল হিসেবে ব্যবহার করেছিল ইমাম ইবনু তাইমিয়া এবং শাইখ মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবের কিছু উক্তিকে। তো কিছু ভাই আমার সাথে যোগাযোগ করলেন যাতে আমি তার সাথে একটু কথা বলি। আমি তার সাথে কথা বললাম। সে বারবার এই উক্তিগুলো পুনরাবৃত্তি করতে থাকলো আর কুফর বি তাগুতের কথা বলল। কিছু মানুষের ক্ষেত্রে এমন হয় যে তারা কোনো কিছুর কেবল খোলসটা নেয়, খোলসের ভিতরে কী আছে সেটা তারা জানে না। কুফর বি তাগুতের কথা বারবার বললেও সে কেবল খোলসটাই দেখছিল। শেষমেশ আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কোন আলিমদের অনুসরণ করো, কোন আলিমদের তুমি গ্রহণযোগ্য মনে করো? সে বলল, প্রথমে আপনি আর তারপর শায়খ আলী আল খুদাইর। আমি বললাম, আমার কথা বাদ দাও, এ ব্যাপারে শায়খ আলী আল খুদাইর কি বলেছেন তা ভালো মতো পড়ে দেখো। তিনি তার একটি কিতাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাকফিরের ব্যাপারে শায়খ আলী আল খুদাইরের ফতোয়া অত্যন্ত সমৃদ্ধ, দলিল দ্বারা পরিপূর্ণ, অত্যন্ত চমৎকার। আল্লাহ তাআলা কারাগার থেকে তার কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন। আমাদের সব বন্দী মুসলিম ভাই বোনদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন। সাধারণত যে কোনো বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া এবং শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের অবস্থান সঠিকভাবে বোঝার জন্য তাদের লেখার ও উপস্থাপনার ধাত সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তাদের সম্পূর্ণ রচনাবলী গভীরভাবে না পড়ে আউট অফ কনটেক্সট কোনো উদ্ধৃতি দেখে তা থেকে খুব সহজেই ভুল কোনো উপসংহারে পৌঁছে যাওয়া যেতে পারে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় লোকেরা তাদের রচনাবলী থেকে আউট অফ কনটেক্সট কিছু উদ্ধৃতি পড়ে মানুষকে এলোপাথারি তাকফির করা শুরু করেছে। বিশেষ করে ইবনে তাইমিয়ার ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়ে মাথায় রাখা দরকার। যে তার পূর্ণাঙ্গ রচনা পড়েনি, তার মজমু পুরোপুরি পড়েনি, সে ইবনে তাইমিয়ার রচনাবলী থেকে ইচ্ছে মতো কয়েক লাইন উদ্ধৃত করার পর্যায়ে পৌঁছায়নি, সে যেই হোক না কেন, যত বড় আলিম হোক না কেন। যারা ইবনে তাইমিয়ার রচনাবলী গভীর, বিস্তারিত এবং সম্পূর্ণভাবে পড়েনি তাদের কাছে মনে হবে অনেক বিষয়ে তার বক্তব্য পরস্পর সাংঘর্ষিক। যেমন মধ্য শাবানের রাতের ব্যাপারে তার অবস্থান, যে বিস্তারিত তার রচনাবলী পড়েনি তার কাছে মনে হবে যে ব্যাপারে ইবনে তাইমিয়ার অবস্থান পুরোপুরি সাংঘর্ষিক। আজকে এমন অনেক লোক পাবেন যারা কখনো ইবনে তাইমিয়ার মজমু আল ফাতাওয়ার একটি খণ্ডও খুলে দেখেনি, কোনো এক খণ্ড আগাগোড়া পড়া তো অনেক দূরের কথা। এমন অনেক লোক আছে যারা আরবি পড়তেও পারে না, কিন্তু সে মজমু আল ফাতাওয়ার কিছু উদ্ধৃতির অনুবাদ কিংবা অনুবাদ পড়ে তাকফির আর শির্ক নিয়ে কথা বলতে শুরু করে। এ কারণেই ইবনে তাইমিয়া এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের রচনাবলীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়, যেমনটা আমরা করছি। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের লেখার স্টাইল, লেখার ধাঁচ নিয়েও বই লেখা হয়েছে। এজন্যই আমি আগেও বলেছি, এমন উলামা একেরাম আছেন যারা তাদের জীবনের অনেক বছর এই মহান আলিমদের রচনাবলী অধ্যয়ন এবং আত্মস্থ করার কাজে ব্যয় করেছেন। তারা আসলে কী বলেছেন, যেসব বক্তব্য আপাতভাবে সাংঘর্ষিক সেগুলোর মধ্যে সমন্বয় কীভাবে করতে হবে, কোন পরিস্থিতিতে কোন কথা বলা হয়েছিল, এসব কিছু নিয়ে তারা আলোচনা করেছেন। উলামায়ে কেরামের কথা উদ্ধৃত করার সময় কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে তারা কথাগুলো বলেছিলেন সেটা দেখুন, তাদের কথাকে সেই পরিস্থিতির সাথে মেলান। আপনার পছন্দের পরিস্থিতির উপর জোর করে চাপিয়ে দেবেন না। আর যে বিষয়ে ইলমের মহেরুহুদের মধ্যে মত পার্থক্য আছে, সে বিষয়ে অন্য কোনো মুসলিমকে তাকফির করবেন না। কাজেই কোনো ব্যক্তি যদি চরম বিপর্যয়ের মুখোমুখি হয়, যখন তার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই ব্যক্তির অন্তরে পরিপূর্ণ ঈমানের বুজ আছে, তাওয়াকিতের প্রতি ঘৃণা আছে এবং তাগুতের আদালতে যাওয়া ছাড়া অধিকার আদায়ের আর কোনো উপায় তার নেই, তাহলে সে আদালতে যাওয়ার কারণে তাকে কাফির বলা যাবে না। যারা এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা শায়েখ আলী আল খুদাইর এর আলোচনা দেখতে পারেন, আর আল্লাহ চাইলে আমি এই ব্যাপারে একটি বই লিখব। যাই হোক, আমরা এর মধ্যে শাসনের ক্ষেত্রে শিরকের চারটি উদাহরণের কথা বলেছি। পঞ্চম উদাহরণ হলো আল্লাহর শরিয়া ব্যতীত অন্য কিছু দিয়ে শাসনের দিকে আহ্বান করা, যেমন আজ এমন আইনের দিকে আহ্বান করা হয় যা নারীদের হিজাব ছাড়া বাইরে বের হতে দেয়, যা সুদকে বৈধ করে, অথবা এমন আইন যে চার বিয়েকে অবৈধ করে। এ ধরনের কোনো আইনের দিকে আহ্বান করা শিরক আকবর। যে এ কাজ করবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কারণ এ ধরনের আহ্বান কেবল ওই লোকই করতে পারে যার অন্তরে মানবরচিত আইনের ব্যাপারে মুগ্ধতা আছে এবং সেসব আইনকে আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করে। এটি আল্লাহর আইনের প্রতি ঘৃণা এবং তাচ্ছিল্যও প্রকাশ করে। এটি শিরকে আকবর। এবং মুসলিম নামধারী যেসব লোক এ ধরনের কাজ করে সে খুব সম্ভবত মুনাফিকও, কারণ সে নিজেকে মুসলিম দাবি করবে, মুসলিমদের সাহায্যকারী দাবি করবে, জুমার সালাত আদায় করার ছবি দেখিয়ে নিজের ইমানের প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, একজন প্রকৃত মুজতাহিদ যখন শরিয়ার দলিল প্রমাণের আলোকে কোনো কিছু হালাল বা হারাম হওয়ার ফতোয়া দেন তখন সে বিষয়টি ভিন্ন। একজন মুজতাহিদ হয়তো ভুলবশত কোনো হারাম জিনিসকে হালাল বলতে পারেন বা হালালকে হারাম বলতে পারেন। এর অনেক কারণ থাকতে পারে, যেমন প্রাসঙ্গিক কোনো হাদিস হয়তো সে মুজতাহিদের কাছে পৌঁছেনি যার কারণে তিনি একটি হারাম বিষয়কে হালাল গণ্য করেছেন। একজন মুজতাহিদের এই ধরনের ভুল কুফর বা শিরক নয়, বরং এটা গুনাহও না। উল্টো একজন মুজতাহিদের ভুলে যদি আন্তরিক হয়ে থাকে তাহলে তিনি এর জন্য একটি পুরস্কার পাবেন। কিন্তু যে জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করে সে শিরক করেছে। মজমু আল ফাতাওয়ার তৃতীয় খণ্ডে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, যে হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে অথবা শরিয়াহকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করে সে ফকিহগণের ইজমা মতে কাফির। মজমু আল ফাতাওয়ার ৩৫তম খণ্ডে তিনি আলিমদের কথাও এনেছেন। যদি কোনো আলিম কুরআন এবং সুন্নার ইলম বাদ দিয়ে এমন কোনো শাসকের অনুসরণ করে যে আল্লাহ ও তার রসুলের আইনের বিরোধী এবং যে আল্লাহর বিধানের পরিবর্তে নিজে আইন প্রণয়ন করে, তাহলে সে আলিম আখিরাতে শাস্তি পাওয়ার উপযুক্ত এবং সে মুরতাদ। আল বিদায়া ওয়ান নিহায়ার ১৩তম খণ্ডে ইমাম ইবনে কাসির বলেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া শরিয়া ত্যাগ করে এবং এর বদলে অন্য কিছু দিয়ে শাসিত হতে চায় সেও কাফির। ইবনু কাসির এখানে কুরআন সুন্নার আইন ছেড়ে তাওরাত এবং বাইবেলের আইন গ্রহণ করার কথা বলেছিলেন। তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত শরিয়া বাদ দিয়ে কেউ যদি বাইবেল বা তাওরাতের আইন অনুসরণ করে তাহলে সে কাফির, যদিও বিকৃত হওয়ার আগে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আইন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরিয়া নাজিল হওয়ার পরে বাইবেল এবং তাওরাতের আইন রহিত হয়ে গেছে, তাই যদিও এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া বাদ দিয়ে এগুলো যে অনুসরণ করবে সে কাফির। তাহলে ওই লোকদের কী অবস্থা যারা মানুষের বানানো অন্য আইন দিয়ে শাসিত হতে চায়? এরা কাফির এবং এটাই ইজমা। এটা হলো ইবনু কাসিরের বক্তব্য। আদওয়াউল বায়ানে বেশ কিছু দলিল দিয়ে আলোচনা করার পর শাইখ আশ-শাঙ্কিতি চমৎকার একটি কথা বলেছেন। এই কথাটি আমার খুবই পছন্দের। তিনি বলেছেন, সুস্পষ্ট নুসুস দ্বারা প্রমাণিত সন্দেহাতীত সত্য হল যারা শয়তানের প্রণীত এবং মানুষের মুখে প্রকাশিত মানবরচিত আইনের অনুসরণ করে, ওই আইনের বদলে যার রচয়িতা হলেন আল্লাহ এবং যা প্রকাশিত হয়েছে তার রসুলের মুখে, তাদের কুফর এবং শিরকের ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে শুধু ওই ব্যক্তি সন্দিহান হবে যার দৃষ্টিশক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং যাকে তিনি ওয়াহির উজ্জ্বল আলো থেকে বঞ্চিত করেছেন। আদওয়াউল বায়ান খণ্ড চার পৃষ্ঠা 90, 91 এবং 92। শাইখ মুহাম্মদ ইবনু ইব্রাহিম সূরা নিসার আয়াত উল্লেখ করেছেন,
ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। সূরা আন-নিসা 65। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দ্বন্দ্ব নিরসনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে গ্রহণ করে না, আল্লাহ তাদের ঈমান অস্বীকার করেছেন। এটি হলো আল্লাহর পক্ষ থেকে অস্বীকৃতি যা আল্লাহ শপথ করে বলেছেন। এই নিয়ে আমরা আরও কথা বলতে চেয়েছিলাম, তবে আপাতত মূল আলোচনার সারাংশ হিসেবে এতটুকুই চলবে। সুলু সালাসের লেখক আল কুরআন থেকে এই আয়াতটি উল্লেখ করেছেন,
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا।
আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন 18। আমাদের আলোচনায় বেশ কয়েকবার এই আয়াতের কথা এসেছে। এ আয়াতে তাওহীদুল উলুহিয়ার মূল নির্যাস উঠে এসেছে। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وَأَنَّ,
এখানে আন্না হলো তাওকিদ, অর্থাৎ আল্লাহ জোর দিয়ে বলছেন তাওহীদ হলো কেবল আল্লাহর জন্য। প্রশ্ন হলো, এখানে আল্লাহ কেন মসজিদের কথা বললেন? মসজিদ বলার মাধ্যমে এখানে দুই ধরনের ইবাদতের কথা প্রকাশ পেয়েছে। আমরা বলেছিলাম ইবাদত দুই ধরনের, সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়া অর্থাৎ দুআ আত তলব, আরেকটি হলো দুআ আল ইবাদা, অন্য সব ধরনের ইবাদত যেমন সলাৎ, ইলম, শিক্ষা ইত্যাদি। মসজিদ এই দুই ধরনের ইবাদতের জায়গা। আমরা মসজিদে এই দুই ধরনের ইবাদতই করে থাকি, অর্থাৎ এ আয়াতে বলা হচ্ছে মসজিদে কেবল আল্লাহর জন্য ইবাদত করবে এবং মসজিদের বাইরেও কেবল আল্লাহরই ইবাদত করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সূরা গাফির 60। এখানে দুআ দ্বারা দুআ আত তলাব বা দুআ আল মাসআলা বোঝানো হচ্ছে, অর্থাৎ কেউ দুআ করছে, হে আল্লাহ আমাকে অমুক জিনিস দিন। তবে কিছু আলিম বলেছেন এ আয়াতে দুআ ইবাদা, অর্থাৎ সব ধরনের ইবাদতকে বোঝানো হয়েছে। যদি এ আয়াতে দুয়া আল মাসআলা উদ্দেশ্য হয় তাহলে এখানে বলা হচ্ছে আমার কাছে চাও, তুমি যা চাও আমি তা দেব। যদি এখানে দুয়া আল ইবাদা উদ্দেশ্য হয় তাহলে আয়াতে বলা হচ্ছে আমার কাছে চাও আমি পুরস্কার দেব। সূরা জিনের আয়াতে দুই ধরনের ইবাদার কথা এসেছে। অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনালয়ে শিরক করত, তাই আল্লাহ আমাদের বলছেন ইবাদতের স্থানে শিরক না করতে এবং এর বাইরেও শিরক না করতে। কোনো কোনো আলিম বলেছেন এ আয়াতে মসজিদ অর্থ সমগ্র সৃষ্টি জগৎ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে তিনি বলেছেন, সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির নিকট যে কোনো স্থানে নামাজের সময় এসে উপস্থিত হবে সে যেন সেখানেই নামাজ পড়ে নেয়। তাহলে এ আয়াতের অর্থ দাঁড়ায় পুরো পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। সাঈদ ইবনু জুবাইর বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদ
বলতে সুজুদের অঙ্গগুলোকে বোঝানো হয়েছে, কপাল, দুই হাত, দুই হাঁটু এবং দুই পা। এই অঙ্গগুলো দিয়ে আমরা সিজদা করি এবং ওয়া আন্না মাসাজিদ বলতে এই অঙ্গগুলোকে বোঝানো হয়েছে। এখানে কেবলমাত্র আল্লাহর প্রতি সিজদা করার জন্য, তাই অন্য কারো প্রতি সিজদার জন্য এগুলো ব্যবহার করা যাবে না। এটি হলো এই আয়াতের ব্যাপারে তাবেঈ সাঈদ বিন জুবাইরের ব্যাখ্যা। যে ব্যাখ্যাই আমরা গ্রহণ করি না কেন, মূল বক্তব্য কিন্তু এক, ইবাদতে আল্লাহর জন্য বিশুদ্ধ তাওহীদ প্রতিষ্ঠা করা। এই আলোচনার সাথে আমরা আজকের দার্স শেষ করব। আল্লাহ আমাদের উপকারী ইলম দান করুন। এই দার্সগুলোতে আমরা যা শিখছি আল্লাহ তা উপকারী জ্ঞানে পরিণত করে দিন। যারা এই দার্সগুলোতে উপস্থিত থাকেন, মনোযোগ দিয়ে দার্স শুনেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দেন। বিশেষভাবে যারা অনলাইনে এ দর্সগুলো শোনেন আমি তাদের জন্য দোয়া করছি। তাওহীদ শেখার ও বাস্তবায়নের জন্য যে সময় আপনারা ব্যয় করছেন আল্লাহ যেন বিচারের দিন তা আপনাদের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসেবে কবুল করেন। আজ আমরা এখানে তাওহীদের জন্য আল্লাহর জন্য একত্রিত হয়েছি। আমি জানি এমন অনেকে আছে যাদের সাথে আমার হয়তো এই জীবনে কখনোই দেখা করার সুযোগ হবে না, কিন্তু তারা তাওহীদকে ভালোবাসেন, তাওহীদের ইলমকে ভালোবাসেন। তারা পৃথিবীর বিভিন্ন কোণা থেকে এই আলোচনা শুনছেন। আমি তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। পৃথিবীর এ অবস্থায়, উম্মার এ অবস্থার মাঝেও তারা ইলমের জন্য সময় ও শ্রম দিচ্ছেন। আমি দোয়া করি তিনি যেন তার আরশের নিচে বিচারের দিনে আমাদের স্থান দেন, আমাদের একত্রিত করেন এবং আমাদের জান্নাতে সুউচ্চ প্রাসাদে একত্রিত করেন। এই দার্সের মাধ্যমে আমাদের কোনো দুনিয়াবি লাভ নেই, তবে আমরা আল্লাহর সাথে ব্যবসা করে নিয়েছি, আর এ হলো এমন ব্যবসা যা কখনো বিফল হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়যীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, মহা গুণগ্রাহী। সূরা ফাতির 29 এবং 30। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের যেন তাওহীদের শিক্ষার্থী নামে ডাকা হয় এবং আমাদের যেন একসাথে ডাকা হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসিয়িকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। সূরা আয-যুমার 73। আমি দোয়া করি আমরা যেন ওই মানুষদের অন্তর্ভুক্ত হই যাদের একত্রে জান্নাতে প্রবেশ করানো হবে তাওহীদের শিক্ষার্থী হিসেবে, যারা দুনিয়াতে তাওহীদ শেখার ও বাস্তবায়নের জন্য একত্রিত হয়েছিল এবং গুরাবা হয়ে অবস্থান করেছিল।